গতকালের বাংলাদেশের যে জয়, সে জয়ের পরে বাংলাদেশকে যদি সেমিফাইনাল খেলতে হয় তাহলে আর কটা ম্যাচ জিততেই হবে?
এটা খুবই কঠিন প্রশ্ন, কেননা বাংলাদেশকে কয়টা ম্যাচ জিততে হবে এই হিসেব যদি আমরা করতে যাই তাহলে তো একেবারে সুনিশ্চিতভাবে বাংলাদেশ সেমিফাইনালে যাবে এমন একটা হিসেবে আমাদের যেতে হবে। তো সেক্ষেত্রে আমি বলবো 4টা ম্যাচে জিততে হবে, তাহলে একেবারেই ঝুঁকির বাইরে থাকতে পারবে বাংলাদেশ। কারণ বাংলাদেশের এখনও ম্যাচ বাকি 4টা, এর মধ্যে আছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ভারত আর পাকিস্তান। আশ্চর্যের বিষয় হচ্ছে 3টা দলের সঙ্গেই বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স কিন্তু গত শেষ 5 ম্যাচের ভালো নয়। পরিসংখ্যান বলছে বাংলাদেশ শেষ যে 5টি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়ার সঙ্গে তার মধ্যে বাংলাদেশ আসলে 3টিতে হেরেছে, হ্যাঁ, আর 2টিতে কোনো ফলাফল হয়নি, অ্যাবান্ডন ছিল ম্যাচ। তার মানে বাংলাদেশ আসলে 3-0 পিছিয়ে আছে এখানে। আবার আফগানিস্তানের সঙ্গেও বাংলাদেশের আসলে রেজাল্ট খুব একটা ভালো হয়নি লাস্ট 5 ম্যাচে। 3টি ম্যাচ বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গে হেরেছে আর 2টি জিতেছে। ভারতের সঙ্গে আরও খারাপ, 4টি ম্যাচ হেরেছে, 1টিতে জিতেছে। আমি সর্বশেষ 5 ম্যাচের কথা বলছি। শুধু পাকিস্তানের সঙ্গে পরিসংখ্যানের দিক থেকে বাংলাদেশ এগিয়ে, সেখানে 5 ম্যাচের মধ্যে বাংলাদেশ 4টিতে জিতেছিল, 1টিতে হেরেছিল। এবং পাকিস্তানের অবস্থা এই 4টি দলের মধ্যে সবচেয়ে খারাপ। তারা পয়েন্ট তালিকায় এখন নিচের দিক থেকে দ্বিতীয় স্থানে আছে, একেবারে শেষে আছে আফগানিস্তান। কিন্তু আফগানিস্তান এবং পাকিস্তানের জন্যে সবচেয়ে বড় পজিটিভ দিক হচ্ছে তাদের এখন আফগানিস্তানের জন্য একেবারেই হারানোর কিছু নেই। পাকিস্তানের এখনও উপরে উঠে আসার সম্ভাবনা আছে, কেননা তারা 5টা ম্যাচ খেলে 3 পয়েন্ট পেয়েছে, 4টা ম্যাচ জিতলে কিন্তু ওদের 11 পয়েন্ট হবে, তার মানে সেমিফাইনালের সম্ভাবনা আছে। পরিসংখ্যান এখনও খুবই স্পষ্ট কোনো ধারণা আমাদের দিচ্ছে না, কিন্তু ঝুঁকির জায়গা হচ্ছে মরণ কামড় দেওয়ার অবস্থানে 2টি দলই আছে। ফলে আমি বলবো যে বাংলাদেশের আসলে সবচেয়ে ভালো হয়, নিরাপদে নিজেদের দেখতে পারবে যদি 4টি ম্যাচই জেতার সম্ভাবনা প্রতিজ্ঞা পরিকল্পনা নিয়ে এগোয়। কঠিন ম্যাচগুলো কঠিন নিশ্চয়ই, এর মধ্যে কোনটা বেশি কঠিন সে হিসেব বললে নিশ্চয়ই অস্ট্রেলিয়া এবং ভারতের সঙ্গে ম্যাচ দুটো বেশি কঠিন। কিন্তু এমনও তো হয় না যে একেবারেই দুর্বল দলের সঙ্গে হেরে যায় বড় দল, এরকম তো হয়েছেই। পাকিস্তানকে ওয়েস্ট ইন্ডিজ উড়িয়েই দিল, সে ওয়েস্ট ইন্ডিজ গতকাল বাংলাদেশের কাছে হেরে গেল। একটা নির্দিষ্ট দিনে কোনো দল কীরকম খেলে তার উপরে আসলে ফলাফল নির্ভর করে। তো আমার হিসেব বলছে বাংলাদেশের কৌশলগতভাবে ভাবা উচিত 4টি ম্যাচ জেতার কথা। 1টি ম্যাচ কম জিতলে হয়তো সম্ভাবনা থাকবে, কিন্তু এটা ক্ষীণ হয়ে যাবে।
কিন্তু পয়েন্ট তালিকা যারা এখন শীর্ষে যে 4টি দল আছে তারাও কিন্তু, তাদেরও কিছু ম্যাচ বাকি আছে, তারা যে সবকটি ম্যাচ জিতবে এমনও কোনো কিন্তু নিশ্চয়তা নেই।
না না, এটা এটা
একটা ম্যাচ যদি হেরে যায় সেক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনার জায়গাটা কতখানি থাকে?
এখানেও তো অনেক যদি কিন্তু অথবা আছে জড়িয়ে। একটা জায়গাতে ওপরে বাংলাদেশের ওপরে যেই দলগুলো আছে সেই দলগুলোর মধ্যে, তার মানে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত আর ইংল্যান্ডের মধ্যে, ভারত সবচেয়ে ভালো অবস্থানে আছে। এই কারণে ভারত কঠিন ম্যাচগুলোই আসলে বেশিরভাগ খেলে ফেলেছে। ভারতের এখনও পর্যন্ত ম্যাচ যেগুলো বাকি সেগুলো হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ইংল্যান্ডের বিপক্ষে, বাংলাদেশের বিপক্ষে আর শ্রীলঙ্কার বিপক্ষে। তার মানে পরিসংখ্যান বা আপনি যদি র্যাঙ্কিং দেখেন তাহলে সেই জায়গাতে ভারতের সবচেয়ে বেশি কঠিন প্রতিপক্ষ আছে ইংল্যান্ড। বাকি দলগুলোর মধ্যে বাংলাদেশ আছে নিশ্চয়ই। সাম্প্রতিক অতীতে বাংলাদেশ অনেক ভালো খেলেছে ভারতের সঙ্গে, এটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয় অতীতে, সাম্প্রতিক অতীতে হয়েছে, এবারও হয়তো হবে। বাংলাদেশের সম্ভাবনা আছে এখানে জেতার। কিন্তু বাকি দল দুটো মানে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে ভারত আউট অ্যান্ড আউট ফেভারিট।
গত 5 ম্যাচের পরিসংখ্যানের কথা আপনি বলছিলেন, সেই 5 ম্যাচের পরিসংখ্যানে কাগজে কলমে পাকিস্তান ছাড়া সবার কাছে বাংলাদেশ পিছিয়ে আছে, কিন্তু সাম্প্রতিক বাংলাদেশের যে ফর্ম বা বাংলাদেশের খেলোয়াড়দের যে পারফরমেন্স সেটা দিয়ে আসলে এই পরিসংখ্যানকে উচ্চে যাওয়ার সম্ভাবনার জায়গাটা কতখানি আছে?
আমি এখানে এই সম্ভাবনাটা খুবই ভালোভাবে দেখছি, কারণ আমি এখন আসলে বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ হিসেবে দেখতে পাচ্ছি, বিশেষ করে গতকালের ম্যাচ। গতকালের ম্যাচ শুরুর পরপর তো অনেক সমালোচনা হয়েছে, টস জিতে কেন আগে বাংলাদেশ ব্যাটিং নিল, অনেকের মনে হয়েছে বাংলাদেশ চেস করতে পারে না, পারবে না। কিন্তু তখন আবার অনেকেই ভুলে গেছেন যে নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচটা আসলে বাংলাদেশ আগে ব্যাট করে খুব সহজেই হেরেছে। আসলে এইগুলোর ক্ষেত্রে নির্ভর করতে হয় অনেক কিছুর উপরে, আপনি কোন পিচে খেলছেন, মাঠটা কত বড়, সেখানে সুইং পেস বোলাররা সহায়তা বেশি পাবে নাকি স্পিনারদের জন্য আছে কিছু, নাকি একেবারেই ব্যাটিং ফ্রেন্ডলি হবে, সেইগুলো বিবেচনায় নিতে হয়। আর নিতে হয় পয়েন্ট তালিকার ওপরের দিকে যেতে হলে রান রেট বাড়ানোর সম্ভাবনাটা। তো চেস করলে যদি একটা দলের ব্যাটিংটা যদি মূল স্ট্রেংথ হয় তাহলে তাকে আসলে পরে ব্যাটিং নিতে হয়। সেই ক্ষেত্রে বাংলাদেশ গতকাল সেই কাজটি করেছে, 322 রান চেজ করে বাংলাদেশ জিতেছে। এটা কিন্তু খুব সহজ বিষয় নয়। ওয়েস্ট ইন্ডিজের বোলিং যেদিন তাদের ফর্মে থাকে বোলাররা সেদিন কেমন হয় সেটা তো পাকিস্তানটির পেয়েছে, 105 রানে সম্ভবত তাদের গুটিয়ে দিয়েছিল। তো বাংলাদেশ প্রথম 10 ওভার খুবই অলমোস্ট একটা উইকেট হারিয়েছিল, কিন্তু খুবই সহজভাবে পার করেছে, বোধহয় 70-এর কাছাকাছি রান চেয়েছিল প্রথম 10 ওভারে। সেখান থেকে আপারের নিয়ে নিল বাংলাদেশ চেজ করতে গিয়ে, তারপরে তো পুরোটা সময় চালিয়ে গেল, বাংলাদেশ জিতল। আমার মনে হয় যে বাংলাদেশ এখন সেই জায়গাতে যে আত্মবিশ্বাসটা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজকে একেবারে উড়িয়ে দেওয়ার মতো একটা জয় পেয়ে, এবং দক্ষিণ সাউথ আফ্রিকার মতো একটা দলকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা থেকে শুরু তো আত্মবিশ্বাস পাওয়া, সেখান থেকে বাংলাদেশের আসলে ইতিবাচক মানসিকতা নিয়ে খেলার একটা সম্ভাবনা এবং ক্ষমতা এখন আছে। সেই জায়গা থেকেই বলছি বাংলাদেশের আসলে 4টি ম্যাচ জেতার পরিকল্পনা নিয়েই খেলা উচিত।
গতকাল আমরা প্রথম বাংলাদেশকে লক্ষ্য করলাম, তাদের যে টিম সেই টিমে প্রথমবার পরিবর্তন আসলো। আমরা দেখেছি যে মিঠুনের পরিবর্তে লিটনের অন্তর্ভুক্তি হয়েছে বাংলাদেশের, এবং বলা হচ্ছে যে লিটনের অন্তর্ভুক্তি দলকে অনেকখানি এগিয়ে দিয়েছে, কেননা লিটন গতকাল খুবই ভালো পারফর্ম করেছে। পরের ম্যাচগুলো জিততে গেলে আপনি কি আর কোনো ধরনের পরিবর্তন চান?
এটাও তো আসলে নির্ভর করে আপনি কার বিপক্ষে খেলছেন, আপনি কি বোলিংটাকে আরও একটু শক্তিশালী করতে চান কি না, সেগুলোর উপরে নির্ভর করে। তবে লিটন যেই ব্যাটিং গতকাল দেখালো তারপরে আসলে লিটনকে বাদ দেওয়ার প্রশ্ন বোধ হয় আসবে না, আসা উচিত নয়। মানে এমন একটা পরিস্থিতিতে এসে প্রথমে উইকেটটা বিলিয়ে দেয়নি, যেটা আমাদের বাংলাদেশে অনেক ব্যাটসম্যান করে থাকে, উইকেটে সেট হয়ে গেল, পরে দায়িত্বহীন শট খেলে উইকেটটা উপহার দিয়ে চলে এলো, সেই কাজটি লিটন গতকাল করেনি। শেষ দিকে রানের গতি বাড়ানোর চেষ্টা করেছে, ছক্কা মেরেছে 1 ওভারে 3টে পরপর 3 বলে সম্ভবত, সেরকমও করেছে, কিন্তু তখন ম্যাচটা একেবারে নিরাপদ ছিল, জয় প্রায় হাতের মুঠোয় ছিল, তার আগ পর্যন্ত দায়িত্বশীল ব্যাটিং করেছে। সেই যে একটা দৃঢ়তা ব্যাটিংয়ে দেখিয়েছে, পরিকল্পনা অনুযায়ী দলের অবস্থা অনুযায়ী ব্যাট করার যে মানসিকতা সে প্রতিচ্ছবি হয়ে উঠল গতকাল, সেখান থেকে মনে হয় লিটনকে বাদ দেওয়ার প্রশ্নই আসে না। বাকি জায়গাগুলোতে বোলিংয়ে চেঞ্জ আসতে পারে, রুবেলকে ফেরানোর সম্ভাবনা বা দরকার পড়তে পারে আমাদের পেস আক্রমণটাকে আর একটু শক্তিশালী করার জন্যে, এরকম সম্ভাবনাগুলো আসবে। আসলে তখন তো টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে, আমরা দূর থেকে বলতে পারি অনেক কথাই, কিন্তু আসলে ইংল্যান্ডের কন্ডিশন, দলের অবস্থা, প্রতিপক্ষের শক্তি দুর্বলতা সব বিবেচনায় নিয়ে একটা পরিবর্তন হতে পারে। আমার মনে হয় এখন যা পরিস্থিতি তাতে উইনিং স্ট্রিকটা, উইনিং টিম যেটা, সেটাকে ধরে রাখাই ভালো।
কিন্তু তারপরও একটা গড়পড়তা হিসেব আছে যে ইংলিশ উইকেট মানে হচ্ছে কিছুটা পেসার সহায়ক হয়ে থাকে, এটা বরাবরই ধরেন উপমহাদেশের পিচগুলোতে হচ্ছে সবসময় স্পিনাররা সুবিধা পায়, কিন্তু ইংলিশ পিচগুলোতে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে পেসারদের জন্য সহায়ক হয়। সেক্ষেত্রে রুবেলের মতন একজন বোলার বসে আছে, এটা দলের জন্য আসলে কিভাবে আপনি বিবেচনা করবেন?
প্রথম কথা, ইংল্যান্ডের পিচ এই বিশ্বকাপ শুরুর আগেই বলা হচ্ছিল যে এবারকার বিশ্বকাপে রানের বন্যা বয়ে যাবে, অনেকগুলো ম্যাচে তো আমরা দেখেছি 300-এর বেশি রান হয়েছে বেশ কিছু ম্যাচে, পাশাপাশি লো স্কোরিং ম্যাচও আমরা দেখেছি, তো দুটোই হচ্ছে। আসলে এটা নির্ভর করে যে বললাম যে উইকেটের অবস্থা, বৃষ্টি হয়েছে কি না, বৃষ্টি হলে তো পিচের চরিত্রও বদলে যায়, আউটফিল্ডে একটা প্রভাব পড়ে, বোলাররা তখন ফুল রান আপ নিয়ে পেস বোলাররা বিশেষত বোলিং করতে পারে না, স্পিনারদের জন্য বল গ্রিপ করতে কিছু কিছু পরিস্থিতিতে সমস্যা হয়, সব কিছু মিলিয়ে আগাম বলা যাবে না যে ইংল্যান্ডের পিচ শুধুই পেসারদের সহায়তা করছে, সবসময় কি করে আসলে, যাদের বোলিং শক্তিশালী তাদের দলগুলো ম্যাচগুলো দেখুন আপনি, আপনি একেবারেই পরশু দিন যে ম্যাচটা হলো ভারত পাকিস্তানের ম্যাচ, পাকিস্তানের বোলিং তো খুবই ভালো, পেস আক্রমণ খুবই ভালো, সেখান থেকে পাকিস্তানের বোলাররা পরিকল্পনা অনুযায়ী বল করতে পারেনি, আর ভারতের ব্যাটসম্যানরা পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং করেছে, সেক্ষেত্রে তারা কি করেছে, সহজ একটা জয় নিয়ে বেরিয়ে গেছে। তো আসলে নির্ভর করবে পিচ অনুযায়ী আপনি পরিকল্পনা নিয়ে ব্যাট করবেন বল করবেন। তো রুবেলের মতো, রুবেল তো আমাদের স্ট্রাইক বোলার, রুবেলের দলে থাকাটা প্রয়োজন, কিন্তু আপনিই দেখবেন যে ভারতীয় দল কী করেছে, মোহাম্মদ সামিকে গত ম্যাচে খেলায়নি, ভুবনেশ্বর কুমারকে রেখেছিল, 3.4 ওভার করার পরে হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে পড়ে গেল, তাকে চলে যেতে হলো মাঠ ছেড়ে, তখন ব্যাকআপ বোলার এসে প্রথম বলে উইকেট নিয়েছে, মানে তাদের কিন্তু ব্যাটিং অলরাউন্ডার মূলত যেই ছেলেটি সে এসে উইকেট নিয়ে নিল, ব্যাকআপ বোলারও থাকতে হয়, স্ট্রাইক বোলারদের মধ্যে কখনও কখনও পারফরমেন্স খারাপ যায়, কাউকে একটু অগ্রাধিকার দিতে হয়, সেই জন্য একজন উরুবেল হয়তো বাইরে থাকছে। সাইফুদ্দিন তো ভালো বল করছে, এমনকি গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাশরাফি, যার ফিটনেস নিয়ে সমস্যা আছে দীর্ঘদিন ধরে, তার বোলিংও ভালো হচ্ছিল না, কিন্তু গত ম্যাচে তিনিও ভালো করেছেন।
এই প্রসঙ্গে একটা প্রশ্ন আপনাকে রাখতে চাই, সেটা হচ্ছে যে মাশরাফি গতকাল টানা 7 বার বোলিং করেছে ওপেনিংয়ে এসে, এবং আমরা আরেকটি বিষয় খেয়াল করেছি যে মুস্তাফিজের যে 10 ওভার বোলিংয়ের কোটা, সেখান থেকে তাকে ক্যাপ্টেন ব্যবহার করেছে 9 ওভার। এটা কি দলের সামগ্রিক পরিকল্পনার অংশ ছিল নাকি কোথাও একটা ত্রুটি ছিল?
আমি মুস্তাফিজের ব্যাপারটি দিয়ে শুরু করি। মুস্তাফিজের শক্তিমত্তার জায়গা কোনটা? একেবারে শেষের দিকের ওভারগুলো সবসময় মুস্তাফিজ কিন্তু ভালো করে না, অনেক সময় ভালো করে, অনেক সময় খারাপও করে। সেই জন্যে আইপিএল খেলার সময় দেখা গেছে মুস্তাফিজকে কিন্তু তার দলগুলো নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী ব্যবহার করেছে, একটু পরে এনেছে, লাস্ট শেষের দিকে কখনো কখনো দিয়েছে। মুস্তাফিজের বিষয়ে এখন ফিটনেসটাও তো একটা সমস্যা, অনেকদিন ধরে ভুগছিল, এখন ফিটনেসটা ফিরে পেয়েছে। হ্যাঁ, এটা অনেক সময় হয়ে যায়। আমি নিশ্চয়ই বলবো যে মুস্তাফিজ যেহেতু আমাদের সবচেয়ে ভালো পেসার, অভিজ্ঞ, সাফল্য আছে, তার 3 ওভার বাকি থেকে যাওয়াটা হয়তো খুব, সরি হ্যাঁ দুঃখিত, 1 ওভার বাকি থেকে যাওয়াটা একটা হয়তো মানে খুব সহজে মেনে নেওয়ার মতো বিষয় নয়, কিন্তু এটা হয় আসলে, এরকম হয়। আপনি শেষ দিকে এসে কখনো কখনো হিসেবেরও ভুল হয়, আবার কখনো কখনো মনে হয় যে না, এখান থেকে আসলে গতিতে বল করার চাইতে একেবারে উইকেট টু উইকেট বল করাটা ভালো হবে, তখন যেই বোলারকে অ্যাডভান্টেজ দেওয়া দরকার সেখানে তাকে দিয়ে দেয়। বাংলাদেশ যদিও প্রথম দিকে খুবই নিয়ন্ত্রিত বোলিং করেছে, শেষের দিকে রান বেশি হয়েছে, সেটা সবার ক্ষেত্রেই হয়। বাংলাদেশ যখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং করেছে তখনও কিন্তু তাই হয়েছে, প্রথম দিকে রানের গতি যা ছিল মাঝে একটু ঝিমিয়ে পড়েছিল, পরে আবার এক্সেলারেট করেছে। তো নিশ্চয়ই মনে হয় যে মুস্তাফিজের 1 ওভার তাকে করার সুযোগ দিলে ভালো হতো। আর মাশরাফির জায়গাতে বলছি, এটা খুব বিপজ্জনক। মাশরাফি তো অনেকবার অস্ত্রোপচার করিয়েছেন হাঁটুতে, ফিটনেস নিয়ে চিরকাল প্রশ্ন ছিল। মাশরাফি আসলে খেলেন তো আসলে মন দিয়ে, প্রাণ দিয়ে, দেহ তার ততটা তাকে সায় দেয় না, ভুগতে ভুগতেই বোলিং করছেন, খেলছেন। একটা ঝুঁকির কথা, তার মতো একজন খেলোয়াড় যেই ঝুঁকিটা নিচ্ছেন, টানা 7 ওভার বল করার যেই কষ্টটা তিনি করেছেন, দেহের উপর যে চাপটি তিনি দিয়েছেন, এই যুগে কেউ দেয় না। একেবারে 20-21 বছর বয়সের বোলাররাও এখন টানা 7 ওভার বল করে না, অধিনায়ক করার না। কিন্তু আমাদের অধিনায়ক, বাংলাদেশের অধিনায়ক, সবচেয়ে বড় দায়িত্ব নিজের উপরে নিয়ে হয়তো একটা দৃষ্টান্ত রাখলেন যে আমি দেখাচ্ছি, আমি এরকম কষ্ট করেও রানটাকে বেঁধে রাখলাম, তোমরা আমাকে অনুসরণ করো। হয়তো একটা ভালো এক্সাম্পল রাখতে চেয়েছেন, কিন্তু একটা ঝুঁকির দিকও আছে, ফিটনেসের সমস্যা আছে, এটা যদি আরও বেড়ে যায়, বাংলাদেশের এখন সামনে খুবই বড় বড় খুবই গুরুত্বপূর্ণ ম্যাচগুলো আছে, সেটা কিন্তু আমাদের জন্যই বিপদ হবে, সেই বিপদ মাশরাফি এড়াতে পারলেই ভালো হয়।
আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি বলেই দিলেন যে লিটনের গতকাল যে পারফরমেন্স ছিল, এরপর আসলে তাকে দল থেকে বাইরে রাখার কথা ভাবার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে মুশফিকের জায়গায় যদি আমরা লিটনকে নিয়ে আসি, বা লিটনের মুশফিকের উপরে লিটনের ব্যাট করা উচিত কিনা, সেটাকে কীভাবে বিশ্লেষণ করবেন?
না, আমি উচিত মনে করি না, এটা আসলে এক ম্যাচের পারফরমেন্স দিয়ে এগুলো হয় না। তাহলে আপনি দেখতেন যে কোহলির হয়তো 5 রান করলো, তারপরে সে কেউ 100 করে ফেললো, তাহলে পরের ম্যাচে কোহলির আগে তাকে নিয়ে আসা হতো। বা স্টিভেন স্মিথের জায়গাতে খারাপ করলো, হয়তো এরপরে এসে ওদের একজন অলরাউন্ডার ভালো করে ফেললো, তাকেও ব্যাটিং অর্ডার পরিবর্তন করে উপরে নিয়ে এলো, এটা হয় না সাধারণত। মুশফিক আমাদের দেশের, আপনি যদি টেকনিক্যালি দেখেন, সবচেয়ে ভালো ব্যাটসম্যান, না হলেও অন্যতম সেরা ব্যাটসম্যান, টেকনিকের দিক থেকে বলছি। সেই জায়গাতে নিশ্চয়ই মুশফিকের ব্যাটিং অর্ডারে আমি মনে করি এখনও এমন কিছু হয়নি যাতে তাকে পিছিয়ে দিয়ে লিটন দাসকে আনতে হবে। লিটন ওপেনিংয়ে থাকতেন, এখন এই জায়গাতেও মানিয়ে নিতে তার সময় লাগবে। প্রথম দিন উতরে গেছেন, সামনে আরও কঠিন প্রতিপক্ষদের সঙ্গে খেলা আছে, বা আরও বেশি গুরুত্বপূর্ণ, আরও বেশি চ্যালেঞ্জিং ম্যাচগুলো আছে, সেখানেও তাকে প্রমাণ করতে হবে, তারপর হয়তো এই প্রশ্ন আসবে। এক ম্যাচের জন্যে মুশফিকের আউটটা খুব সুন্দর ছিল না, লেগ স্টাম্পের বাইরের বলে যেভাবে আউট হয়েছে, দুর্ভাগ্যও বলবো, ফ্লিক করে সাধারণত যেটা 4ই হয়, সেটা আসলে খুবই দুর্ভাগ্যজনক যে উইকেট কিপারের হাতে বল চলে গেছে। এটা হয়তো 100 বারে 5 বার হবে, 5 বারও হয় না সচরাচর, হয়েছে, দুর্ভাগ্যজনকভাবে আউট হয়েছেন, তার মানে এই নয় যে তাকে পিছিয়ে দিয়ে এখন লিটনকে আনতে হবে, এটা খুবই তড়িঘড়ি সিদ্ধান্ত হবে। এখনও মনে হচ্ছে মুশফিকেরই ওই জায়গাটা ঠিকই আছে, লিটনকে তার আগেই তারপরেই পাঠানো উচিত।
এখন আমাদের যে দলের যে অবস্থা, তাতে আসলে আমরা দেখতে পাচ্ছি 3 জন বিশেষজ্ঞ ওপেনার আছে, তামিম, সৌম্য এবং লিটন। এই তিনজনের মধ্যে কোনো অদল বদল করার সুযোগ তো নিশ্চয়ই আছে, কিন্তু সেটা কতখানি ভালো হবে বাংলাদেশের জন্য যদি করা হয়, বা করার প্রয়োজনীয়তা আছে কিনা
আর একটু বুঝিয়ে বলবেন বিষয়টা।
বাংলাদেশ দলে তিনজন বিশেষজ্ঞ ওপেনার আছে, তামিম ইকবাল, সৌম্য সরকার এবং লিটন দাস। এই তিনজনের ব্যাটিং অর্ডারে কি কোনো পরিবর্তনের প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন?
না, এখন তো সেটা প্রয়োজন আমি মনে করছি না, কারণ তামিম আর সৌম্যর মধ্যে বোঝাপড়াটা এখন খুব ভালো দেখতে পাচ্ছি। আপনি গতকালও দেখেছেন নিশ্চয়ই, তামিম প্রথম দিকে রয়েশ হয়ে ব্যাট করেছে, সৌম্য আক্রমণাত্মক ব্যাটিং করেছে। এটাই হয়, কেউ একজন একদিকের উইকেট আগলে রাখে, আরেকজন হয়তো রানের গতিটাকে মোটামুটি বাড়িয়ে দেওয়ার, সচল রাখার চেষ্টা করে। সেই দায়িত্ব দুজন মিলে পালন করছিলেন সুন্দর করেই। তো যেই বোঝাপড়াটা আছে, সেই বোঝাপড়া লিটনের সঙ্গে আবার হয়তো গড়ে তুলতে একটু সময়ও লাগতে পারে। এখন আমাদের সেই ঝুঁকি নেওয়ার দরকার কি? একটা সুবিধা হতো, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন হতো, কিন্তু আমরা তো এটা দেখছি যে আসলে দুজন বাঁহাতিও ভালোই করছে, অনেক দলের অনেক ভালো ভালো ওপেনিং জুটির চাইতে ভালো করছে। ফলে এই জায়গা তো বোধ হয় এখনই খুব বেশি তাড়াতাড়ি অন্য কিছু ভাবার দরকার নেই।
ব্যাটিং বোলিং এর কথা তো বললেন, এর পাশাপাশি ফিল্ডিং একটা গুরুত্বপূর্ণ দিক, অন্তত ফিল্ডিং এর কারণেও 20-30 বা কখনো 40 রান পর্যন্ত সেভ করা সম্ভব হয়। সেক্ষেত্রে বাংলাদেশের ফিল্ডিং কে কিভাবে মূল্যায়ন করবেন, উন্নতির কোন কোন জায়গাগুলো আছে পরের ম্যাচগুলোর কথা ভেবে?
সমস্যা হচ্ছে বাংলাদেশ ফিল্ডিং এ যে পারফরমেন্স বাংলাদেশের ইদানিং দেখা যাচ্ছে, ধারাবাহিকতার অভাব আছে। হ্যাঁ, কোনো কোনো ম্যাচে খুব খারাপ করে, কোনো কোনো ম্যাচে খুব ভালো করে। গতকালের ম্যাচে কিন্তু ফিল্ডিংটা ভালো ছিল সার্বিকভাবে যদি বলি, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তুলনা করলে তো অনেক ভালো ছিল, সব জায়গাতেই ভালো ছিল, বোলিং ব্যাটিং ফিল্ডিং, ফিল্ডিংটাও দৃশ্যমান হয়েছে ভালো করাটা। তো সেই ধারাবাহিকতাটা দরকার আসলে। আজ ভালো করলাম, এরপরের দিন ভালো নয় মানে হচ্ছে আমি কিন্তু দল হিসেবে আসলে খুব গড়ে উঠিনি এখনও, হঠাৎ হঠাৎ হয়ে যায়, আমাদের চর্চায় নেই, আমাদের হয়তো দক্ষতার জায়গাটা এখনও সেই জায়গায় পৌঁছায়নি, ধারাবাহিকতা না থাকলে সেরকমই মনে হয়। বাংলাদেশের ফিল্ডিংয়ে দুর্বলতা আছে নিশ্চয়ই, সেই জায়গাটাতে উন্নতির একটা ভালো সম্ভাবনা গতকালের ম্যাচে দেখেছি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, এটা আসলে ধরে রাখতে হবে।